দানিয়েলের পুস্তক সংখ্যা ৫২ ভবিষ্যৎবাণীর ধাঁধার উন্মোচন, দানিয়েলের দর্শন এবং রাজ্যসমূহের উত্থান।
গত নিবন্ধে আমরা উল্লেখ করেছি যে গ্যাব্রিয়েল দুই সাক্ষীর ভিত্তিতে ১৮৪৪ সাল নিশ্চিত করতে শেষ রোষের উপসংহার প্রদান করেছিলেন। মিলার লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের ৭ কাল বুঝেছিলেন, যা যিহুদার রাজ্যের বিরুদ্ধে কার্যকর করা হয়েছিল, কিন্তু তিনি কখনও এমন পর্যায়ে পৌঁছেননি যেখানে তিনি ইসরায়েলের উত্তর ও দক্ষিণ উভয় রাজ্যের ওপর সাত কালের বিচারের উদ্দেশ্য ও সম্পর্কটি দেখেছিলেন। তিনি ঊনবিংশ পদে শেষ রোষের ভেদটি কখনও চিনতে পেরেছিলেন কি না তা সন্দেহজনক, যদিও তিনি সাধারণ অর্থে নিঃসন্দেহে বুঝেছিলেন যে রোষ বলতে সাপ কালকেই বোঝায়। ১৮৫৬ জেন্থাঠন স্যার পালমনির মাধ্যমে প্রথম ও শেষ রোষের আলো উন্মোচিত হয়েছিল, কিন্তু ১৮৭৩ সালে তা প্রত্যাখ্যাত হয়। তবু সাত কাল সম্পর্কিত মিলারের বার্তাটি সঠিক ছিল, যদিও সীমিত।
মিলার বুঝতে পারতেন না যে দানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ের একাদশ পদে পৌত্তলিক রোমের ক্ষুদ্র সিংটি পৌত্তলিকতাকে উচ্চে তুলে মহিমান্বিত করেছিল, কারণ মিলারের কাছে টেক আওয়ে বলতে বোঝাত কেবল সরিয়ে নেওয়া, এবং দানিয়েল পুস্তকে এটি যে তিনবার এসেছে প্রতিবারই তিনি সেই অর্থেই নিয়েছিলেন। তবু সীমাবদ্ধ হলেও তার বার্তা সঠিক ছিল।
মিলারাইটরা অবশ্য স্বীকার করেছিল যে ১১ নম্বর পদে উল্লেখিত পবিত্র স্থানটি রোম শহরের পৌত্তলিক মন্দিরই ছিল, প্যান্থিয়ান, কিন্তু তাদের বার্তা হিব্রু ভাষার ওপর ভিত্তি করে ছিল না। মিলারের বার্তার কেন্দ্র ছিল ভবিষ্যৎবাণীমূলক সময়কাল, যে ঐতিহাসিক প্রেক্ষাপটে তাদের বার্তা উন্মোচিত হয়েছিল তা তাদেরকে যুক্তরাষ্ট্রকে বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে দেখা থেকে বিরত রেখেছিল। তদুপরি সেটি তাদেরকে পোপতন্ত্রকে বাইবেলের ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্য হিসেবে দেখতেও বাধা দিয়েছিল।
যে ইতিহাসের মধ্যে তারা বাস করতেন তার দ্বারা তাড়িত হয়ে তারা ভবিষ্যৎবাণীগুলিকে খ্রিস্টের শীঘ্র প্রত্যাবর্তন সম্পর্কে তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য করে প্রয়োগ করেছিলেন, ফলে তারা হতাশ হয়েছিলেন, তবু তাদের বার্তা সঠিক ছিল। ১৫-২৭ নম্বর পদে যখন গ্যাব্রিয়েল দুইটি দর্শনের ব্যাখ্যা দেন, তখন মিলারের বোঝাপড়া তাকে রাজ্যসমূহের বৃহত্তর প্রকাশটি অনুধাবন করতে বাধা দিয়েছিল, যা ৯-১২ নম্বর পদে ছোট সিংয়ের লিঙ্গগত দোলাচলে প্রকাশ পেয়েছিল। গ্যাব্রিয়েলের ব্যাখ্যায় মিলারবাদীরা রোমকে কেবল চতুর্থ ও চূড়ান্ত পার্থিবে রাজ্য হিসেবেই দেখে।
এবং ঘটল যে যখন আমি দানিয়েল দর্শন দেখলাম ও তার অর্থ অনুসন্ধান করলাম, তখন দেখ আমার সামনে মানুষের সদৃশ একজন দাঁড়িয়েছিল, আর আমি উলাই নদীর তটদ্বয়ের মাঝখান থেকে এক মানুষের শব্দ শুনলাম। সে ডাকল এবং বলল, গ্যাব্রিয়েল, এই মানুষটিকে দর্শনটি বোঝাও। তখন সে যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে কাছে এলো, আর সে আসামাত্র আমি ভয়ে মুখের উপর পড়ে গেলাম। কিন্তু সে আমাকে বলল, হে মনুষ্যপুত্র, বুঝে নাও, কারণ এই দর্শনটি শেষ সময়ের জন্য। সে যখন আমার সঙ্গে কথা বলছিল তখন আমি মাটির দিকে মুখ করে গভীর নিদ্রায় পড়ে গেলাম, কিন্তু সে আমাকে স্পর্শ করে সোজা দাঁড় করাল এবং সে বলল, দেখ ক্রোধের শেষ পরিণামে কি হবে তা তোমাকে জানাব, কারণ নির্ধারিত সময়ে শেষটি হবে। তুমি যে দুই সিংযুক্ত মেষটিকে দেখেছ সেটি হল মিডিয়া ও পারস্যের রাজারা, আর যে বন্য ছাগলটি আছে সে গ্রিসের রাজা, এবং তার চোখদ্বয়ের মাঝখানে যে বড় সিংটি রয়েছে সেটিই প্রথম রাজা। এখন সেটি ভেঙে যাওয়ার পরে তার বদলে যে চারটি উঠে দাঁড়াল সেই জাতির মধ্য থেকে চারটি রাজ্য উঠবে, তবে তার শক্তির মতো নয়। আর তাদের রাজ্যের শেষ সময়ে যখন অপরাধীরা পরিপূর্ণ হবে, তখন ভয়ঙ্কর চেহারার এবং গুপ্ত কথার অর্থ বোঝে এমন এক রাজা উঠবে। তার ক্ষমতা প্রবল হবে কিন্তু নিজের শক্তিতে নয়, এবং সে আশ্চর্যভাবে ধ্বংস করবে। সে সমৃদ্ধ হবে ও কৌশল চালাবে, এবং সে পরাক্রমশালী ও পবিত্র লোকদের ধ্বংস করবে। তার কৌশলের দ্বারা সে তার হাতে প্রতারণাকে সফল করবে, এবং সে নিজের অন্তরে নিজেকে বড় করবে এবং শান্তির মাধ্যমে অনেককে ধ্বংস করবে। সে রাজপুত্রদের রাজপুত্রের বিরুদ্ধেও দাঁড়াবে, কিন্তু মানব হস্তব্যতীতই সে ভঙ্গ হবে। সন্ধ্যা ও প্রভাত সম্বন্ধে যে দর্শন বলা হয়েছে তা সত্য, অতএব দর্শনটি তুমি বন্ধ করে রাখো, কারণ এটি বহুদিনের জন্য। আর আমি দানিয়েল মূর্ছা গেলাম এবং কয়েকদিন অসুস্থ ছিলাম,
তারপর আমি উঠে রাজার কাজকর্ম করলাম এবং দর্শন দেখে আমি বিস্মিত হলাম, কিন্তু কেউই তা বুঝতে পারল না। দানিয়েল 8:15 শতদিশা।
যদিও দানিয়েল উলাই নদীর দর্শন লাভ করেছিলেন, যা এখন পূরণের প্রক্রিয়ায় রয়েছে, বাবিলনের ইতিহাসের ক্ষেত্রে প্রথম রাজ্যটি সেই দর্শনে বাদ পড়েছে। এটি দ্বিতীয় ও সপ্তম অধ্যায়ে সোনার মস্তক ও সিংহ হিসেবে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু অষ্টম অধ্যায়ে বাবিলনের অপসৃত ও পুনঃস্থাপিত হওয়ার ভাববাদী বৈশিষ্ট্যটির ওপর জোর দেওয়া হয়েছে। নেবুকদনেৎসর যখন 7 কাল মানুষের মধ্য থেকে তাড়িত হয়েছিলেন, তখন তিনি পোপতন্ত্রের মারাত্মক ক্ষতকে প্রতিকায়িত করেছিলেন। এভাবে তীরের বেশ্যা যে প্রতীকী 70 বছর ধরে বিস্মৃত থাকে, তারও প্রতীক তিনি হয়েছিলেন। দানিয়েলের 8 অধ্যায়ে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর রাজ্যসমূহের তালিকা থেকে বাবিলনকে অনুপস্থিত রাখা হয়েছে এবং দর্শনটি শুরু হয় মিদীয় ও পারস্যীয়দের মেষ দিয়ে, যার পরে আসে গ্রিস ছাগল।
মহান আলেকজান্ডারের রাজ্য আলেকজান্ডারের তুলনায় কম শক্তিশালী 4টি রাজ্যে খণ্ডিত হয়ে যায়, যেমন অধ্যায় 7-এ 4টি পাখা ও 4টি মাথাওয়ালা চিতাবাঘের মাধ্যমে তা উপস্থাপিত হয়েছে। 4 সংখ্যা সমগ্র বিশ্বকে নির্দেশ করে, যা উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিমের মাধ্যমে প্রকাশিত হয়। অধ্যায় 8-এর 8 পদে স্বর্গের 4 বাতাসের দিকে উল্লেখযোগ্য 4টি উঠে এল। অধ্যায় 7-এ গ্রীষ্মের 4টি পাখা অধ্যায় 8-এর 4 বাতাসের সঙ্গে মেলে এবং গ্রীষ্মের 4টি মাথা উল্লেখযোগ্য 4টির সঙ্গে মেলে। 4টি মাথা ও উল্লেখযোগ্য 4টি নির্দেশ করে সেই 4টি রাজ্যকে, যেগুলোতে আলেকজান্ডারের মূল রাজ্য খণ্ডিত হয়েছিল, আর 4টি পাখা ও 4টি বাতাস নির্দেশ করে বিভক্তির 4টি অঞ্চলকে। বিষয়টির এই পার্থক্যটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ, কারণ এটি মিলারাইটদের সেই যুক্তিকে উপস্থাপন করে যা রোমের 4র্থ রাজ্য সম্পর্কে প্রোটেস্টান্টদের প্রচলিত ধারণার বিরুদ্ধে ছিল।
হাবাক্কুকের সারণীসমূহে, যা 1893 ও 1850 সালের পাইওনিয়ার চার্টে উপস্থাপিত, একটিমাত্র চিত্রায়ন আছে যা কোনো ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগ দেখাচ্ছে না, এবং তা সম্পর্কিত 4টি মাথা ও উল্লেখযোগ্যগুলো এবং 4টি ডানা ও বায়ুসমূহের মধ্যকার পার্থক্যের সঙ্গে। বাইবেলের ভবিষ্যৎবাণীতে 4র্থ রাজ্য হিসেবে রোমের সত্যকে আড়াল করার প্রচেষ্টায় শয়তান 4টি মাথা ও উল্লেখযোগ্যগুলো এবং 4টি ডানা ও বায়ুসমূহের প্রকৃত বা মিথ্যা অর্থ নিয়ে একটি যুক্তি উত্থাপন করেছিল। শয়তান এমনটি করেছিল কারণ দানিয়েলের বই স্পষ্ট করে জানায় যে সেখানে একটি স্বতন্ত্র প্রতীক আছে যা সেই দর্শন প্রতিষ্ঠা করেছিল। সেই প্রতীককে প্রতিষ্ঠিত করার প্রমাণের একটি অংশ রয়েছে 4টি মাথা ও উল্লেখযোগ্যগুলোতে এবং 4টি ডানা ও বায়ুসমূহে। প্রোটেস্ট্যান্টরা এই যুক্তির শয়তান প্রসূত একটি দৃষ্টিভঙ্গি সমর্থন করেছিল, এবং এই যুক্তিটি মিলারাইট ইতিহাসে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তারা চার্টে তার উল্লেখ করেছে। দানিয়েলের বইয়ে যে শক্তি ছাজন দর্শনকে প্রতিষ্ঠা করে, তাকে তোমার জাতির লুটেরা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রোটেস্ট্যান্টরা সেই শক্তিকে সিরীয় রাজাদের দীর্ঘধারার একজন অ্যান্টিওকাস এপিফ্যানিস নামে পরিচিত হিসেবে চিহ্নিত করেছিল, আর মিলার সেটিকে রোম হিসেবে চিহ্নিত করেছিলেন।
আর সেই সময়ে দক্ষিণের রাজার বিরুদ্ধে অনেকেই উঠে দাঁড়াবে, তোমার জাতির মধ্যকার লুটেরারাও দর্শন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের উচ্চে তুলবে, কিন্তু তারা পতিত হবে। দানিয়েল 11:14।
অ্যান্টিওকাস ছিলেন রাজাদের এক বংশ পরম্পরার একজন রাজা। এই বংশ পরম্পরা এসেছে আলেকজান্ডারের রাজ্য ভেঙে যে 4টি রাজ্যে বিভক্ত হয়েছিল সেগুলোর একটির থেকে। দানিয়েল অধ্যায় 8-এর 9 পদের ছোট সিং আলেকজান্ডারের রাজ্যের পরেই এসেছিল, এবং 9 পদে বলা হয়েছে যে তাদের মধ্যে একটির থেকেই সেই ছোট সিং উদ্ভূত হয়েছিল।
আর তাদের একটির মধ্য থেকে একটি ক্ষুদ্র সিং বেরিয়ে এল, যা দক্ষিণের দিকে, পূর্বের দিকে এবং মনোরম দেশের দিকে অত্যন্ত প্রবল হয়ে উঠল। দানিয়েল 8:9।
রোমই কি দর্শনটি প্রতিষ্ঠা করে, নাকি এক দুর্বল ও তুলনামূলকভাবে তুচ্ছ এক সিরীয় রাজাই দর্শনটি প্রতিষ্ঠা করে? এই বিতর্কের মধ্যে আরও রয়েছে এই প্রশ্ন যে, ক্ষুদ্র সিংয়ের ক্ষমতা 4টি সিংয়ের একটি থেকে উঠেছিল, নাকি 4টি বায়ুর একটি থেকে? এটি খুব বেশি বিতর্কের বিষয় নয়, কারণ ইতিহাস ও ভবিষ্যৎবাণী স্পষ্ট যে রোম গ্রিক সাম্রাজ্যের উত্তরসূরি ছিল না, বরং রোম ছিল এক নতুন শক্তি। যদি রোম 4র্থ রাজ্য হয়ে থাকে, তবে নবম পদের তাদের এক অবশ্যই চারটি বায়ু বা ডানার একটির কথা বোঝায়। যদি সেটা অ্যান্টিওকাস ইপিফানিস হয়ে থাকে, তবে তা সিরিয়ার শিং থেকে বেরিয়েছিল।
মিলারাইটরা চিহ্নিত করেছিলেন যে তোমার জাতির ডাকাতেরা হিসেবে উপস্থাপিত শক্তিটি খ্রিস্টের বিরুদ্ধে উঠে দাঁড়াবে,
আর তার কৌশলের দ্বারাও সে প্রতারণাকে তার হাতে সমৃদ্ধ করবে, এবং সে তার হৃদয়ে নিজেকে মহিমান্বিত করবে এবং শান্তির মাধ্যমে বহুজনকে ধ্বংস করবে। সে রাজপুত্রদের রাজপুত্রের বিরুদ্ধেও দাঁড়াবে, কিন্তু মানব হাতে নয়, সে ভঙ্গ হবে। দানিয়েল 8:25।
রাজকুমারদের রাজকুমার হলেন খ্রিস্ট, আর আন্তিওকুস এপিফানেস খ্রিস্টের জন্মের অনেক আগেই বেঁচেছিলেন। তাই মিলারাইটরা 1843 সালের চার্টে এই বিষয়টি তুলে ধরেছিল। চার্টে তারা 64 বছরটি অন্তর্ভুক্ত করেছিল, যার বাস্তবে কোনো বাইবেলীয় উল্লেখ নেই। এটি ছিল কেবল একটি টিকা যা মিলার ও প্রোটেস্ট্যান্ট ধর্মতত্ত্ববিদদের মধ্যে চতুর্থ রাজ্য নিয়ে বিতর্কের তাৎপর্য নির্দেশ করে। চার্টে 64 বছরের পাশে তারা লিখেছিল আন্তিওকুস এপিফানেসের মৃত্যু, তিনি তো অবশ্যই রাজকুমারদের রাজকুমারের বিরুদ্ধে দাঁড়াননি, কারণ রাজকুমারদের রাজকুমারের জন্মের 64 বছর আগেই তিনি মৃত ছিলেন।
আজ অ্যাডভেন্টবাদ শিক্ষা দেয় যে তোমার জাতির লুটেরা হল অ্যান্টিওকাস এপিফানেস, যেমন ধর্মচ্যুত প্রোটেস্ট্যান্টবাদও শেখায়, যদিও অনুপ্রেরণায় লিপিবদ্ধ আছে যে 1843 সালের চার্ট প্রভুর হাত দ্বারা নির্দেশিত ছিল এবং তা পরিবর্তন করা উচিত নয়। মিলারাইটরা জানত যে কঠোর মুখাবয়বের রাজা ছিল রোম, তাই ছাজন দর্শন প্রতিষ্ঠার সক্ষমতাকে ক্ষুণ্ণ করে এমন শয়তানি শিক্ষায় তারা বিচলিত হয়নি। বাইবেল স্পষ্টভাবে বলে যে দর্শন না থাকলে লোকেরা বিনষ্ট হয়।
যেখানে দর্শন নেই সেখানে লোকেরা বিনষ্ট হয়, কিন্তু যে ব্যবস্থা পালন করে সে ধন্য। হিতোপদেশ 29:18।
ওই পদে সলোমন যে দর্শনটি শনাক্ত করেছেন সেটি হল ছাজন দর্শন, যা দানিয়েল 8:10 পদে পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিতকারী শক্তি হিসেবে পৌত্তলিকতা ও পাপালতন্ত্রকে শনাক্ত করে। মিলারাইটদের কাছে ওই দুই বিধ্বংসী শক্তি বাইবেলি ভবিষ্যৎবাণীর চতুর্থ রাজ্যকে প্রতিনিধিত্ব করত, এবং রোমের চতুর্থ রাজ্যকে দ্য রবার্স অফ দাই পিপল স্বীকার না করলে তারা দর্শনটি প্রতিষ্ঠা করতে পারত না। দানিয়েল 11:14 পদের দ্য রবার্স অফ দাই পিপল দক্ষিণের রাজার বিরুদ্ধে দাঁড়াবে, নিজেদের উচ্চ করবে, দর্শনটি প্রতিষ্ঠা করবে এবং পতিত হবে। রোম ওই প্রতিটি বৈশিষ্ট্য পূরণ করেছে।
সপ্তম অধ্যায়ে চতুর্থ রাজ্যকে পূর্ববর্তী রাজ্যগুলোর থেকে ভিন্ন ধর্মী হিসেবে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।
এরপরে আমি রাত্রির দর্শনে দেখলাম, আর দেখো চতুর্থ এক জন্তু ভয়ঙ্কর ও ভীতিপ্রদ এবং অত্যন্ত শক্তিশালী। তার বড় বড় লোহার দাঁত ছিল, সে গ্রাস করত এবং চূর্ণ বিচূর্ণ করত, আর বাকি অংশকে তার পায়ে মারিয়ে দিত, আর সে তার আগে থাকা সকল জন্তু থেকে ভিন্ন ছিল এবং তার 10টি শিং ছিল। তারপর আমি চতুর্থ জন্তুটির সত্য জানতে চাইলাম, যা অন্য সকলের থেকে ভিন্ন, অত্যন্ত ভয়ঙ্কর, যার দাঁত লোহার আর নখ পিতলের, যা গ্রাস করত, চূর্ণ বিচূর্ণ করত এবং তার পায়ে অবশিষ্টকে মারিয়ে দিত, আর তার মাথায় যে 10টি শিং ছিল তাদের বিষয়ে, এবং যে অন্যটি উঠেছিল যার সামনে 3টি পড়ে গিয়েছিল, অর্থাৎ সেই শিংটি যার চোখ ছিল এবং যার মুখ অত্যন্ত বড় বড় কথা বলত, যার চেহারা তার সঙ্গীদের তুলনায় আরও বলিষ্ঠ ছিল। দানিয়েল ১৯:২০।
দানিয়েলের সপ্তম অধ্যায়ের চতুর্থ রাজ্যকে তার আগে যে রাজ্যগুলি ছিল তাদের থেকে ভিন্ন বলে দুবার চিহ্নিত করা হয়েছে। যদি নবম পদের ছোট শিং কেবলমাত্র সিরীয় শিংয়ের অ্যান্টিওকাস ইপিফ্যানিস একটি সম্প্রসারণ হতো, তবে তা ভিন্ন হতো না। সপ্তম অধ্যায়ে রোমের আগে যে পশুগুলি ছিল তারা ছিল সিংহ, ভালুক ও চিতাবাঘ। এরা সবাই প্রকৃতিতে বাস্তব প্রাণী, কিন্তু যখন লোহার দাঁত ও পিতলের নখযুক্ত চতুর্থ পশুটির প্রসঙ্গ আসে, তখন দানিয়েল প্রকৃতিতে এমন কোনো পশুকে জানতেন না যা সেই ভয়ঙ্কর গ্রাসকারী পশুটিকে প্রতিনিধিত্ব করত। এটি ছিল ভিন্ন, ভিন্নধর্মী। নবম পদের ছোট শিং চারদিকের বাতাস ও ডানার দ্বারা প্রতিনিধিত্ব করা এলাকাগুলোর কোনো একটির মধ্য থেকে বেরিয়ে এসেছিল, শিংগুলোর কোনো একটি বা উল্লেখযোগ্যগুলোর কোনো একটি থেকে নয়।
দানিয়েলের অষ্টম অধ্যায়ে বলা হয়েছে তাদের রাজ্যের অন্তিমকালে
যখন অধর্মীরা তাদের অধর্মে পরিপূর্ণ হবে, তখন ভয়ঙ্কর চেহারার এবং গূঢ় বাক্য অনুধাবনকারী এক রাজা উত্থিত হবে। তাদের রাজ্যের সেই অন্তিমকালে গ্রিস, যা চারটি রাজ্যে ভেঙে গিয়েছিল, এবং যখন অধর্মীরা তাদের অধর্মে পরিপূর্ণ হবে, তখন এক নতুন রাজা উত্থিত হবে।
মানব ইতিহাসের মঞ্চে আবির্ভূত প্রতিটি জাতিকে পৃথিবীতে তার নিজস্ব স্থান অধিকার করার অনুমতি দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত হয় তারা প্রহরী ও পবিত্র জনের উদ্দেশ্য পূরণ করবে কিনা। ভবিষ্যৎবাণী বিশ্বের মহান সাম্রাজ্যগুলোর বাবিল, মেদো পার্সিয়া, গ্রিস ও রোম উত্থান ও অগ্রগতির রূপরেখা টেনেছে। এদের প্রত্যেকটির ক্ষেত্রেই, যেমন অপেক্ষাকৃত কম শক্তিধর জাতিগুলোর ক্ষেত্রেও, ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করেছে। প্রত্যেকটিরই পরীক্ষার একটি সময়কাল ছিল, প্রত্যেকটিই ব্যর্থ হয়েছে, তার গৌরব ম্লান হয়েছে, তার ক্ষমতা বিলুপ্ত হয়েছে। নবী ও রাজারা, 335।
গ্রিসের রাজ্যের শেষ সময়ে, শেষকালে, যখন তাদের পরীক্ষামূলক সময়ের পেয়ালা পূর্ণ হয়ে গিয়েছিল, যখন অপরাধীরা পরিপূর্ণতায় পৌঁছে যায়, তখন ভয়ঙ্কর মুখমণ্ডলের এক রাজা উঠে দাঁড়াবে। সে রাজা দুর্বোধ্য উক্তি বুঝবে, কারণ তিনি ইহুদিদের হিব্রু বা পূর্ববর্তী রাজ্যের গ্রিক ভাষার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ভাষায় কথা বলবেন। তিনি লাতিন ভাষায় কথা বলবেন। ওই রাজ্যটিকে মূসা চিহ্নিত করেছিলেন সেই জাতি হিসেবে, যারা খ্রিস্টাব্দ 66 থেকে 70 সালের অবরোধ নিয়ে আসবে, যেখানে অন্যান্য বিষয়ের মধ্যে দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ ছিল যে বেঁচে থাকার জন্য ইহুদিরা নিজেদের সন্তানদেরও খেয়েছিল।
যেহেতু তুমি সবকিছুর প্রাচুর্যের মধ্যেও আনন্দ ও হৃদয়ের প্রফুল্লতা সহ তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করনি, অতএব সদাপ্রভু তোমার বিরুদ্ধে যাদের পাঠাবেন সেই শত্রুদেরই তুমি দাসত্ব করবে, ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্গতায় এবং সবকিছুর অভাবে, আর তারা তোমার ঘাড়ে লোহার জোয়াল চাপাবে যতক্ষণ না তারা তোমাকে ধ্বংস করে। সদাপ্রভু তোমার বিরুদ্ধে দূর দেশ থেকে, পৃথিবীর প্রান্ত থেকে, ঈগল যেমন দ্রুত উড়ে তেমনি দ্রুত এক জাতি আনবেন, একটি জাতি যাদের ভাষা তুমি বুঝবে না, একটি কঠোর মুখাবয়বের জাতি যারা বৃদ্ধের মর্যাদা মানবে না আর যুবাদের প্রতি অনুগ্রহ দেখাবে না, এবং তারা তোমার গবাদি পশুর উৎপন্ন এবং তোমার জমির ফসল ভক্ষণ করবে যতক্ষণ না তুমি ধ্বংস হও। তারা তোমার জন্য শস্য, দ্রাক্ষারস বা তেল, কিংবা তোমার গাভীদের বংশবৃদ্ধি বা তোমার ভেড়ার পাল কিছুই রেখে যাবে না যতক্ষণ না তারা তোমাকে ধ্বংস করে। আর তারা তোমার সমস্ত ফটকে তোমাকে অবরোধ করবে যতক্ষণ না তোমার সমগ্র দেশে, যেগুলোর ওপর তুমি নির্ভর করেছিলে, সেই উঁচু ও বেষ্টনীযুক্ত প্রাচীরগুলি ভেঙে পড়ে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাকে দিয়েছেন তার সর্বত্র তোমার সমস্ত ফটকে তারা তোমাকে অবরোধ করবে। আর অবরোধ ও সেই সংকটকালে, যখন তোমার শত্রুরা তোমাকে সংকটে ফেলবে, তুমি তোমার নিজের দেহের ফল, তোমার পুত্রদের ও কন্যাদের মাংস, যাদের তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিয়েছেন, খাবে। ব্যবস্থা বিবরণী 58:27-83।
দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে চতুর্থ রাজ্যকে লোহা দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল, এবং মূসা একটি জাতিকে চিহ্নিত করেছিলেন যা ইহুদিদের ওপর লোহার জোয়াল চাপিয়ে দেবে। জাতিটি ইহুদিদের ধ্বংস করবে, এবং তা ঈগলের মতোই দ্রুত হবে। ঈগল রোমের প্রতীক। এটি এমন এক জাতি হবে যার ভাষা তুমি বুঝতে পারবে না, কারণ তাদের ভাষা ইহুদিদের কাছে দুর্বোধ্য বাক্য হবে। এটি হবে ভয়ঙ্কর চেহারার এক জাতি, যাকে দানিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায়ে ভয়ঙ্কর চেহারার এক রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে। এবং জেরুসালেমের অবরোধের সময় ইহুদিরা তাদের পুত্র ও কন্যা ভক্ষণ করেছিল।
মিলার মুশি যে ক্ষমতার কথা ভবিষ্যৎবাণী করেছিলেন, সে হিসেবে পৌত্তলিক রোমকে চিহ্নিত করেছিলেন, এবং দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ লোহার রাজ্য হিসেবে ও এমন জাতি হিসেবে যারা ল্যাটিন ভাষায় কথা বলত, হিব্রু বা গ্রিক নয়। বাইবেলের ভবিষ্যৎবাণীতে চতুর্থ ও পঞ্চম রাজ্যের মধ্যে মিলার কোনো পার্থক্য করেননি, কারণ তার কাছে উভয়ই ছিল কেবল রোম। সুতরাং 23 পদে পৌত্তলিক রোম উঠে দাঁড়ানোর পরে তিনি 24 পদে উপস্থাপিত পার্থক্যটি দেখতেন না। দর্শনে 9-12 পদে ছোট সিংটি পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে, আবার পুংলিঙ্গে, আবার স্ত্রীলিঙ্গে দুলেছে, এবং 23 পদে পৌত্তলিক রোমের ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা হয়েছে। 24 পদে গাব্রিয়েলের ব্যাখ্যা স্ত্রীলিঙ্গ রোমের দিকে পরিবর্তিত হয়। 24 পদে যে শক্তির কথা বলা হয়েছে তার থাকবে পরাক্রমশালী ক্ষমতা, কিন্তু নিজের শক্তিতে নয়,
এবং সে আশ্চর্যভাবে ধ্বংস করবে এবং সে সমৃদ্ধ হবে, কার্যসিদ্ধ করবে এবং সে পরাক্রমশালী ও পবিত্র লোকদের ধ্বংস করবে।
পোপীয় রোমকে মূর্তিপূজক রোমের সামরিক শক্তি দেওয়া হবে এবং এটি খ্রিস্টাব্দ 130 থেকে 97 পর্যন্ত 1260 বছর ধরে ঈশ্বরের জনগণকে ধ্বংস করবে। এটি অদ্ভুতভাবে ধ্বংস করবে, কারণ এটি সেই পশু যার পিছু সমগ্র পৃথিবী বিস্ময়ে অনুসরণ করে এবং এটি সেই শক্তি ছিল যা চালাবে ও সাফল্য লাভ করবে, যতক্ষণ না 97 সালে সমাপ্ত হওয়ার জন্য নির্ধারিত প্রথম ক্রোধটি পূর্ণ হয়েছিল।
তারপর পদ 25-এ গাব্রিয়েল দানিয়েলের জন্য যে পদগুলির তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন সেগুলিতে প্রতিষ্ঠিত পালাবদলের ধারাটি অনুসরণ করেন এবং আবার মূর্তিপূজক রোমকে উদ্দেশ্য করে বলেন, যারা ভিন্ন ধরনের নীতির মাধ্যমে, যার সাক্ষ্য সব ইতিহাসবিদি দিয়েছেন, নিজেদের সাম্রাজ্যকে একীভূত করেছিল। মূর্তিপূজক রোম মেয়ের কৌশল ছিল জাতিগুলোকে তাদের ক্রমবর্ধমান সাম্রাজ্যে যোগ দিতে রাজি করিয়ে নেওয়া এবং আগের সাম্রাজ্যগুলোর মতো কেবল সামরিক শক্তিতে নয় বরং শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দেখিয়ে সেই সাম্রাজ্য গড়ে তোলা। মূর্তিপূজক রোম আরও রাজকুমারদের রাজকুমারের বিরুদ্ধে দাঁড়াবে, যেমনটা তারা করেছিল যখন তারা খ্রিস্টকে কালভারির ক্রুশে ক্রুশবিদ্ধ করেছিল।
এরপর গ্যাব্রিয়েল দানিয়েলের জন্য তিনি যে দুটি দর্শনের ব্যাখ্যা দিচ্ছিলেন সেগুলো নিয়ে বলেন যে, মারে অর্থাৎ আবির্ভাবের দর্শন 2300 দিন সত্য ছিল এবং ছাজন, যেখানে পৌত্তলিক রোম ও পোপীয় রোম পবিত্র স্থান ও সেনাবাহিনীকে পদদলিত করে, এই দর্শনটি অনেক দিনের জন্য বন্ধ মোহরবদ্ধ রাখা হবে 1758 সালে শেষকালের সময় পর্যন্ত। এরপর দানিয়েল কিছু সময় অসুস্থ ছিলেন, তারপর তিনি কাজে ফিরে যান, কিন্তু তবুও তিনি মারে দর্শনটি বুঝতে পারেননি, যে দর্শনটি তাকে বোঝাতে গ্যাব্রিয়েলকে আদেশ দেওয়া হয়েছিল। এই কারণেই নবম অধ্যায়ে গ্যাব্রিয়েল আবার ফিরে আসবেন দানিয়েলকে মারে দর্শনটি বোঝানোদের তার কাজটি সম্পূর্ণ করতে।
দানিয়েল পুস্তকের নবম অধ্যায়ে দানিয়েল ভবিষ্যৎবাণীমূলক বাণী অধ্যয়ন করে আসছিলেন এবং মোশি ও জিরেমিয়ার লেখার মাধ্যমে তা বুঝতে পারলেন। জিরেমিয়া উল্লেখ করেছিলেন যে তিনি যে বন্দিদশায় ছিলেন তা 70 বছর স্থায়ী হবে
এবং এই সমগ্র দেশটি হবে উজাড় ও বিস্ময়ের বিষয় এবং এই সকল জাতি 70 বছর বেবিলনের রাজাকে সেবা করবে, আর যখন 70 বছর পূর্ণ হবে তখন আমি, প্রভু বলেন, বেবিলনের রাজা ও সেই জাতিকে তাদের অধর্মের কারণে দণ্ড দেব এবং কালদীয়দের দেশকেও, এবং এটিকে চিরস্থায়ী ধ্বংসস্তূপে পরিণত করব। জিরেমিয়া 25:11-12।
মুসার মতে শত্রুর দেশে বন্দিত্ব সেই সময়ের সঙ্গে মিলে যাবে যখন ভূমি তার সাবাদগুলো উপভোগ করবে,
আর আমি ভূমিটিকে উজাড় করে দেব,
আর সেখানে বসবাসকারী তোমাদের শত্রুরা তা দেখে বিস্মিত হবে, আর আমি তোমাদের অন্য জাতিদের মধ্যে ছড়িয়ে দেব এবং তোমাদের পেছনে তলোয়ার তাড়া করাব, আর তোমাদের ভূমি উজাড় হবে আর তোমাদের নগরসমূহ বিরান হবে। তখন ভূমি তার বিশ্রাম দিনগুলো উপভোগ করবে যতদিন তা উজাড় পড়ে থাকবে, এবং তোমরা তোমাদের শত্রুদের দেশে থাকবে তখনও ভূমি বিশ্রাম নেবে এবং তার বিশ্রাম দিনগুলো উপভোগ করবে যতদিন তা উজাড় পড়ে থাকবে ততদিন তা বিশ্রাম নেবে, কারণ তোমরা যখন তাতে বাস করেছিলে তখন তোমাদের বিশ্রাম দিনগুলোতে তা বিশ্রাম পায়নি। লেভিটিকাস 26:30 এব
দানিয়েল ঈশ্বরের ভাববাণী থেকে দুই সাক্ষীর সাক্ষ্যে এটি বুঝেছিলেন যে তার জনগণ শত্রুর দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই সময়ে ভূমি তার সাবাদগুলো উপভোগ করবে। তিনি ক্রনিকলসের লেখক জেরেমিয়ার 70 বছর সম্পর্কে যা বুঝেছিলেন তাই বুঝেছিলেন।
আর যারা তরবারি থেকে বেঁচে গিয়েছিল তাদের তিনি বাবিলে বন্দি করে নিয়ে গেলেন। সেখানে তারা পারস্য রাজ্যের শাসনকাল পর্যন্ত তার এবং তার পুত্রদের দাস হয়ে রইল, যাতে প্রভু জিরেমিয়ার মুখে যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়, দেশ তার বিশ্রাম বর্ষগুলো উপভোগ করা পর্যন্ত, কারণ যতদিন তা উজাড় পড়েছিল ততদিনই তা বিশ্রাম পালন করেছে 70 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। আর পারস্যের রাজা কুরুশের প্রথম বছরে জিরেমিয়ার মুখে বলা প্রভুর বাক্য পূর্ণ করার জন্য প্রভু পারস্যের রাজা কুরুশের আত্মাকে উদ্বুদ্ধ করলেন, তখন তিনি তার সমগ্র রাজ্যে এক ঘোষণা জারি করলেন এবং লিখিতভাবেও পাঠালেন, এ বলে, পারস্যের রাজা কুরুশ এই বলছেন, স্বর্গের প্রভু ঈশ্বর আমাকে পৃথিবীর সব রাজ্য দান করেছেন এবং তিনি আমাকে যিহুদায় অবস্থিত জিরুসালেমে তার জন্য একটি গৃহ নির্মাণ করতে আদেশ দিয়েছেন, তার সমস্ত লোকদের মধ্যে
তোমাদের মধ্যে কে আছে, তার ঈশ্বর প্রভু তার সঙ্গে থাকুন, এবং সে যেন জিরুসালেমে উঠে যায়। দুই বংশাবলী 36:2-23।
দানিয়েল বুঝেছিলেন যে জিরোমিয়ার উল্লেখিত শত্রুর দেশে 70 বছরের ছড়িয়ে পড়া, যে সময়ে ভূমি তার সভ্যতার বিশ্রাম উপভোগ করছিল, তা লেবীয় পুস্তকের 26 অধ্যায়ে উল্লিখিত 7 গুণ অভিশাপের ওপর ভিত্তি করেছিল, এবং সেই উপলব্ধির প্রতি আনুগত্য দেখিয়ে তিনি সেখানে তাদের জন্য প্রদত্ত আদেশকৃত প্রতিকার পালন করেছিলেন, যারা শেষ পর্যন্ত নিজেদের বিচ্ছিন্ন অবস্থার প্রতি সচেতন হয়ে ওঠে।
আর তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, তাদের শত্রুদের দেশে আমি তাদের হৃদয়ে ভীরুতা পাঠাব, কাপা পাতার শব্দই তাদের তাড়া করবে, তারা তলোয়ার থেকে পালানোর মতো পালাবে, এবং কেউ তারা না করলেও তারা পড়ে যাবে, তারা যেন তলোয়ারের সামনে একে অপরের ওপর পড়ে যাবে, যদিও কেউ তাড়া করছে না, এবং তোমরা তোমাদের শত্রুদের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা পাবে না, তোমরা জাতিদের মধ্যে নাশ হবে, এবং তোমাদের শত্রুদের দেশ তোমাদের গিলে খাবে, আর তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে তারা তোমাদের শত্রুদের দেশে নিজেদের অপরাধের কারণে ক্ষয় পাবে, এবং তাদের পিতৃপুরুষদের অপরাধের কারণেও তাদের সঙ্গে সঙ্গে তারা ক্ষয় পাবে, যদি তারা তাদের অপরাধ এবং তাদের পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করে, যে অপরাধ তারা আমার বিরুদ্ধে করেছে, এবং এই কথাও যে তারা আমার বিরোধে চলেছে, এবং আমিও যে তাদের বিরোধে চলেছি এবং তাদেরকে তাদের শত্রুদের দেশে নিয়ে এসেছি, যদি তখন তাদের অক্ষতিত হৃদয় নম্র হয় এবং তারা তাদের অপরাধের শাস্তি গ্রহণ করে, তাহলে আমি জাকবের সঙ্গে আমার চুক্তি স্মরণ করব, ইসহাকের সঙ্গে আমার চুক্তিও, এবং আব্রাহামের সঙ্গে আমার চুক্তিও স্মরণ করব, এবং আমি দেশকে স্মরণ করব, দেশটিও তাদের দ্বারা পরিত্যক্ত হবে, এবং তাদের ছাড়া উজাড় হয়ে পড়ে থাকতে থাকতে তার সব্যাথ সমূহ উপভোগ করবে, আর তারা তাদের অপরাধের শাস্তি গ্রহণ করবে, কারণ তারা আমার বিচার সমূহকে তুচ্ছ করেছে এবং তাদের প্রাণ আমার বিধিসমূহকে ঘৃণা করেছে। তবু এইসবের পরেও যখন তারা তাদের শত্রুদের দেশে থাকবে, আমি তাদের পরিত্যাগ করব না, তাদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য তাদের ঘৃণা করব না, এবং তাদের সঙ্গে আমার চুক্তি ভাঙব না, কারণ আমি প্রভু তাদের ঈশ্বর, বরং তাদের কারণে আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করা সেই চুক্তি স্মরণ করব, যাদের আমি জাতিদের চোখের সামনে মিশরের দেশ থেকে বের করে এনেছিলাম, যাতে আমি তাদের ঈশ্বর হই, আমি প্রভু। এগুলোই সেই বিধি, বিচার ও আইন যা প্রভু সিনাই পর্বতে মসির মাধ্যমে তার এবং ইসরায়েলের সন্তানদের মধ্যে স্থাপন করেছিলেন। লেবীয় পুস্তক 6:3-7।
নবম অধ্যায়ে দানিয়েলের প্রার্থনাটি শত্রুর দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকদের জন্য পরামর্শের প্রতিটি দিককে সম্বোধন করছে। সেই প্রার্থনাটিকে তার দ্বিতীয় অধ্যায়ের প্রার্থনার সঙ্গে মিলিয়ে দেখা উচিত, কারণ একত্রে তারা প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে যাদের কথা বলা হয়েছে, সদম ও মিশরের সেই মহান নগরের রাস্তায় মৃত অবস্থায় থাকা তাদের প্রার্থনাকেই প্রতিনিধিত্ব করে, যারা উপলব্ধি করে যে তারাও ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। দানিয়েল যখন তার প্রার্থনা সমাপ্ত করেন, গাব্রিয়েল মারে দর্শনের ব্যাখ্যার কাজ সম্পূর্ণ করতে ফিরে আসেন, যেমন পবিত্র আত্মা প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের 2 সাক্ষীর জন্য তা সম্পন্ন করতে ইচ্ছা করে।
আর যখন আমি কথা বলছিলাম, প্রার্থনা করছিলাম, এবং আমার পাপ ও আমার জাতি ইসরায়েলের পাপ স্বীকার করছিলাম, এবং আমার ঈশ্বরের পবিত্র পর্বত সম্পর্কে প্রভু আমার ঈশ্বরের সামনে আমার বিনতি উপস্থাপন করছিলাম, হ্যাঁ, যখন আমি প্রার্থনায় কথা বলছিলাম, তখনই সেই ব্যক্তি গাব্রিয়েল, যাকে আমি প্রথমে দর্শনে দেখেছিলাম, দ্রুত উড়ে এসে সন্ধ্যার নৈবেদ্যের সময়ের কাছাকাছি আমাকে স্পর্শ করল, এবং তিনি আমাকে জানালেন, আমার সঙ্গে কথা বললেন এবং বললেন, হে দানিয়েল, আমি এখন তোমাকে জ্ঞান ও বোধ দিতে বেরিয়ে এসেছি। দানিয়েল 9:2-3।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
বাবিলনের পতনের অল্প আগে যখন দানিয়েল এই ভবিষ্যৎবাণীগুলি নিয়ে মনন করছিলেন এবং সময়ের অর্থ বোঝার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, তখন তাকে রাজ্যসমূহের উত্থান পতন সম্পর্কে ধারাবাহিক কিছু দর্শন দেওয়া হয়েছিল। প্রথম দর্শনের সঙ্গে, যা দানিয়েলের পুস্তকের 7 অধ্যায়ে লিপিবদ্ধ আছে, একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছিল, তবুও নবীর কাছে সব কিছু স্পষ্ট করা হয়নি। সেই সময়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি লিখেছিলেন, আমার চিন্তাসমূহ আমাকে খুবই উদ্বিগ্ন করল এবং আমার মুখমণ্ডল পরিবর্তিত হয়ে গেল, কিন্তু বিষয়টি আমি হৃদয়ে রেখেছিলাম। দানিয়েল 7:8। অন্য এক দর্শনের মাধ্যমে ভবিষ্যৎ ঘটনার ওপর আরও আলোকপাত করা হল এবং এই দর্শনের শেষেই দানিয়েল শুনলেন একজন পবিত্র ব্যক্তি কথা বলছেন। আরেকজন পবিত্র ব্যক্তি সেই কথা বলা পবিত্র ব্যক্তিকে বললেন, এই দর্শন কতদিন থাকবে? দানিয়েল 8:13, যে উত্তর দেওয়া হল 2300 দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান পরিশুদ্ধ করা হবে, পদ 14 দিন, তা তাকে গভীর বিভ্রান্তিতে ফেলল। তিনি আন্তরিকভাবে দর্শনের অর্থ অন্বেষণ করলেন। ঈশ্বরের পবিত্র স্থান পরিশুদ্ধ হওয়ার আগে অতিক্রান্ত হবে বলে তিনি দর্শনে এক স্বর্গীয় আগন্তুকের মুখে যে 2300 বছরের ঘোষণা শুনেছিলেন, তার সঙ্গে জিরমিয়াহের মাধ্যমে ভবিষ্যৎবাণী করা 70 বছরের বন্দিদশার সম্পর্কটি তিনি বুঝতে পারলেন না। স্বর্গদূত গাব্রিয়েল তাকে আংশিক ব্যাখ্যা দিলেন। তবু যখন নবী শুনলেন দর্শন বহুদিনের জন্য হবে, তিনি অজ্ঞান হয়ে পড়লেন। আমি দানিয়েল অচেতন হয়ে পড়লাম। নিজ অভিজ্ঞতা সম্পর্কে তিনি লিখেছেন, এবং কয়েকদিন অসুস্থ ছিলাম, পরে আমি উঠে রাজার কাজ করলাম এবং আমি সেই দর্শনে বিস্মিত হলাম, কিন্তু কেউ এর অর্থ বুঝতে পারল না। পদ 26:27। ইসরায়েলের জন্য এখনও ভারাক্রান্ত হৃদয়ে দানিয়েল জিরিমিয়ের ভাববাণীগুলো নতুন করে অধ্যয়ন করলেন। সেগুলো ছিল অত্যন্ত স্পষ্ট, এতটাই স্পষ্ট যে তিনি গ্রন্থসমূহে লিপিবদ্ধ এই সাক্ষ্যসমূহের দ্বারা বুঝলেন বর্ষসমূহের সংখ্যা, যে বিষয়ে প্রভুর বাক্য ভাববাদী জিরিমিয়ের কাছে এসেছিল যে তিনি জিরুসালেমের ধ্বংসাবস্থায় 70 বছর পূর্ণ করবেন। দানিয়েল 9:2। ভবিষ্যৎবাণীর নিশ্চিত বাণীতে প্রতিষ্ঠিত বিশ্বাস নিয়ে দানিয়েল এই প্রতিশ্রুতিগুলির দ্রুত পূরণের জন্য প্রভুর কাছে মিনতি করলেন। তিনি ঈশ্বরের সম্মান রক্ষার জন্য মিনতি করলেন। তার নিবেদনে তিনি সেই সকলের সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে একাত্ম করলেন, যারা ঈশ্বরীয় উদ্দেশ্যে কম পড়েছিল, তাদের পাপকে নিজের পাপ বলে স্বীকার করলেন। ভবিষ্যৎ দক্তা ও রাজারা 553 জন।